হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
হ্যাঁ, স্বাগতম আমাদের এই কলিং শো হ্যালো ওয়াশিংটনে। কবি কাজী নজরুল ইসলামের 106তম জন্মজয়ন্তীতে এই অমর বাঙালি কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের হ্যালো ওয়াশিংটন। বিষয়, কাজী নজরুল ইসলাম সব মানুষের কবি। এ সম্পর্কে আপনারা আমাদের এই স্টুডিও নম্বরে ফোন করে সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ফোন নম্বর 2026193062। যেমনটি আমরা জানি, বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ নজরুলের জন্ম। সাহিত্য চর্চা করেছেন মাত্র 23 বছর, 1919 থেকে 1942 পর্যন্ত। আসলে বাংলা সাহিত্যে যথার্থভাবেই ধূমকেতু ব্যক্তিত্ব হচ্ছেন কাজী নজরুল ইসলাম। সাহিত্যের আকাশে তাঁর আকস্মিক আবির্ভাব, তাঁর আলোকোজ্জ্বল অতি উচ্চারিত অবস্থান, তাঁর প্রতিভার দীপ্তি আমাদের হতচকিত করে। মুগ্ধ বিস্ময়ে আমরা দেখি খুব স্বল্প সময়ের মধ্যেই এই অপেক্ষাকৃত অপরিচিত কবি বাংলা সাহিত্যের মূল ধারায় তাঁর স্থান করে নিয়েছেন, তাঁর সমসাময়িকদের থেকে অনেক বেশি স্বকীয়তা নিয়ে। নজরুলের বহুমাত্রিক প্রতিভার বোধ করি উল্লেখযোগ্য দিক, তিনি সব মানুষের কবি, মানবতাবাদের কবি, সাম্য মৈত্রীর কবি, অসাম্প্রদায়িক চেতনার সবচাইতে উল্লেখযোগ্য প্রতিভু। এসব বিষয়ে আমরা আমাদের দুজন বিশিষ্ট অতিথি বিশেষজ্ঞের কাছে জেনে নেব আপনাদের জিজ্ঞাসা ও তাঁদের জবাবের মধ্য দিয়ে। আজ টেলিকনফারেন্স লাইনে যে দুজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তারা হচ্ছেন ঢাকা থেকে বিশিষ্ট লেখক গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার সাবেক অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মুস্তফা নুরুল ইসলাম। অধ্যাপক ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। হ্যালো,
শুনতে পাচ্ছি?
হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আমার দিক থেকে আপনারা অভিনন্দন নেন, আপনারা ব্রতী হয়েছেন।
হ্যাঁ, কলকাতা থেকে রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রবীন্দ্র অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় ঘোষ। অধ্যাপক ঘোষ, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
স্বাগত জানাই,
ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বহু শ্রোতা আজ প্রশ্ন করছেন, টেলিফোনে তারা আছেন, কারো কারো প্রশ্ন আমরা আগেও যেমনটি বলেছিলাম বাণীবদ্ধ করেছি, ইমেলেও আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি। সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা একই প্রশ্নগুলো একসঙ্গে নেওয়ার চেষ্টা করছি। আসুন তাহলে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নটি ঢাকা থেকে করেছেন শাহাবুল হক সাবু। হ্যালো।
হ্যালো, আমি শাহাবুল হক সাবু, ঢাকা থেকে। কাজী নজরুল ইসলামকে কখনো একটি গোষ্ঠী সাম্প্রদায়িক এবং কখনো অপর একটি গোষ্ঠীর সাম্প্রদায়িকতা বিরোধী বলে তাকে বিভিন্নভাবে পরিচিত করেন, বিভিন্নভাবে বলেন, এভাবে নজরুলকে খণ্ডিত না করে অভিন্নভাবে দেখা যায় কিনা?
নজরুলকে অভিন্নভাবে দেখা যাওয়ার সম্পর্কে প্রশ্ন করেছেন অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম।
অভিন্নভাবে কথাটার তো অর্থটাই আমি বুঝতে পারছি না। অভিন্ন 1920 সালের মার্চ মাসে যখন তিনি কলকাতায় এলেন, তাদের বেঙ্গল পল্টন ভেঙে দেওয়ার, তারপরের থেকে যখন তিনি কবিতা লিখছেন, তার একটাই কমিটমেন্ট বা শিল্পীর দাসতা যেটা, সেটা হচ্ছে মানবতাবাদ, সবার উপরে মানুষ, এই বিশ্বাসে তিনি কমিটেড ছিলেন। সুতরাং তাকে অভিন্নভাবে যদি দেখতে হয়, যেভাবে আমি তো এইভাবে দেখি যে তিনি মানুষের জয়গান করেছেন, মানুষের অধিকারকে আদায় করবার জন্য যিনি বিদ্রোহ করছেন, এবং রাজনৈতিক বিশ্বাসে ব্রিটিশরাজ বিরোধী ছিলেন, অসহযোগ আন্দোলনের সঙ্গে ছিলেন, খিলাফত আন্দোলনের সঙ্গে ছিলেন, জাতীয়তাবাদী ছিলেন, এবং এই যে হিন্দু মুসলমানের একটু কথা একটু যে এলো, সেখানটায় প্রথম থেকে শেষ পর্যন্ত তার উজ্জ্বল ভূমিকা এবং ভূমিকা, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ভূমিকা।
অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ, নজরুলকে খণ্ডিত না করে সম্পূর্ণভাবে দেখার সম্পর্কে যে প্রশ্ন দিয়েছে, আপনার মন্তব্য?
আমার মতামত ভাই, সুন্দরভাবে আমাদের বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট ছড়াকার অন্নদাস শঙ্কর রায় খুব সুন্দর করে বলেছেন, কার্যত কোন দিক থেকেই নজরুলকে বিভক্ত করে দেখা যায় না। একটি অভিন্ন অসামান্য কবিসত্তা আমার বিবেচনায় আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যে রবীন্দ্রনাথ ছাড়া এমন সর্বত্রগামী প্রতিভার সন্ধান আমরা দ্বিতীয় কারো মধ্যেই পাই না। সুতরাং তাকে আমরা অভিন্নভাবেই দেখব, অখণ্ডিতভাবে দেখব এবং সমগ্রতায় দেখব, এই হচ্ছে আমার সংক্ষিপ্ততম উত্তর।
ধন্যবাদ অধ্যাপক ঘোষ। আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসছি একটা সংক্ষিপ্ত বিরতির পর।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এর পরের প্রশ্নটিও এসছে ঢাকা থেকে।
হ্যালো ওয়াশিংটন, আমি ঢাকা থেকে ফজলুল হক রিপন বলছি। নজরুল আমাদের জাতীয় কবি। নজরুলের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চৈতন্য আমরা আমাদের জাতীয় জীবনে কতটুকু ঠাঁই দিতে পেরেছি, এ বিষয়ে একটু আলোকপাত করবেন কি?
অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম, জাতীয় জীবনে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা আমরা কতটুকু ঠাঁই দিয়েছি?
উত্তরটা আমি দেব।
অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ জি, আপনি বলুন।
আচ্ছা, আমায় যদি বলতে বলেন, এখন আমরা চিরকালই জানি যে সত্য যেটা, যেটা অনুসরণযোগ্য আদর্শ, সেটা আমাদের ঈশা মুসা বুদ্ধ যাদের আমরা বিশিষ্ট মানব বলেছি, মহাত্মা বলেছি, তারা পথনির্দেশ করে গেছেন। এইবার সেই পথে চলা, তাদের অনুসরণ করা, এটা কিন্তু আমাদের ব্যাপক যে মানুষ, নজরুলের আদর্শ ঠিকই আছে, অনুসরণীয় অনুসরণযোগ্য আদর্শ, সেই পথে আমরা কতদূর চলতে পারছি বা পারছি না এটা ভিন্নতর বিবেচনার বিষয়। আমরা যে আমাদের এই সমস্ত মহান পুরুষ, চিন্তা নায়ক, দেশ নায়ক এবং মানব সভ্যতার ইতিহাসে অগ্রগতির ধ্বজা যারা বহন করে নিয়েছেন, তাঁদের কথাগুলি আমরা হৃদয়ঙ্গম কতটা করেছি এবং আমরা তার প্রয়োগ কতটা করেছি সেটা ভিন্নতর বিষয়। আমি আশঙ্কা করি আমরা উপমহাদেশে কোথাও এবং বিশ্বের সর্বত্র যদি বিবেচনা করি, তাহলে এই মহান পুরুষেরা যেসব কথা বলে গেছেন আমরা শুনেছি, কিন্তু আমরা সেগুলি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অভ্যাস করিনি, আমরা সেই যথামূল্য তাদের দিইনি। রবীন্দ্রনাথের একটি কবিতার ভাষায় বলা যেতে পারে, আজিদুদ্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমরা সঠিকভাবে নজরুলকেও অনুধাবন করতে পেরেছি এবং সেই অনুযায়ী আমাদের জীবন চর্যা আমরা পরিবর্তিত করেছি বা সুগঠিত করেছি বা প্রয়োগ করেছি, এমন কথা দুর্ভাগ্যের সঙ্গে বলতে চাই যে বোধহয় আমরা পেরে উঠিনি।
অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন গোড়াতে জাতীয় জীবনে। জি বলুন।
বিশেষ একটা কথা যদি আমি নজরুল সম্পর্কে বলতে পারি, নজরুলের প্রথম থেকেই যে কবিতাগুলো লেখা হচ্ছে এর মাধ্যমেই নজরুল আমাদের কাছে স্পষ্ট হয়েছেন। আমরা কালে কালে নজরুলকে আবিষ্কার করেছি আমাদের প্রয়োজনে, এবং 20 দশকে যে নজরুলকে দেখি, সেই নজরুলকে আমাদের এই 2005 সালেও এই নজরুলকেই আমাদের প্রয়োজন, নজরুলের রেজারেকশনের প্রয়োজন। এখন এই নজরুল থেকে যে সামগ্রিক কথা হচ্ছে, যদিও তিনি বলছেন গর্বে কবি আমি ভাই, কিন্তু তার কারণটাই হচ্ছে যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, এখন এই কথার প্রয়োজন আছে। নজরুল যখন প্রথম আসছেন তখন তিনি কবিতায় লিখছেন, জয় নিপীড়িত প্রাণ, জয় নবোত্থান, তোরা সব জয়ধ্বনি কর। 2005 সালে এটার প্রয়োজন, এবং আমরা এটা খুব ভালোভাবে বাংলা খুব ভালোভাবে এটা বুঝেছি যখন 69-এর গণ আন্দোলনে পাকিস্তানের বিরুদ্ধে যখন আমরা লড়াই করছি এবং 71-এর মুক্তিযুদ্ধে যখন আমরা, তখন আমাদের জয় নিপীড়িত প্রাণ, জয় নব উত্থান, এটা আমাদের অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথ সেই কবে বলেছিলেন 1923 সালে, আওয়ার লিটারেচার প্লেস ইউ, তখন নজরুলের বয়স বছর 24, কটাই বা বইয়ে দিয়েছে দু একটা। আর কয়েক বছরের মধ্যে বিপিন চন্দ্র পাল বলছেন নতুন ডেমোক্র্যাট কবি, নজরুলকে তো সেইভাবে দেখছি। আর 1929 সালে 20 দশকের তখনও শেষ হয়নি, তাকে জাতীয় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন তার বক্তৃতায়, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। আর সভাপতি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ফরাসি বিপ্লবের ঘোষণা নিয়ে তিনি বলছেন, নজরুলের কবিতা পাঠ করে তাই আমরা সব প্রতি মানুষে পরিণত হব। আমরা 71-এর মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি,
আমরা
সমগ্রভাবে যদি নজরুলকে আমরা যদি নিই, তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং অর্জনের ক্ষেত্রে আমরা নজরুল প্রেরণায় আমরা উজ্জীবিত।
নিশ্চয়ই, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে আবার অনুষ্ঠানে ফিরে আসছি। এর পরের প্রশ্নটি করেছেন কলকাতা থেকে তুষি দেব।
হ্যালো, নমস্কার, আমি কলকাতা থেকে তুষি দেব বলছি। আজকের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আমার প্রশ্ন হল, কাজী নজরুলকে আমরা বাংলার বিদ্রোহী কবি হিসেবেই মূলত জানি, কিন্তু বর্তমানকালে নজরুল ইসলামের বৈপ্লবিক চেতনা কি আমাদের সাহিত্য মননকে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারছে না, যার ফলস্বরূপ কবি সুকান্তর পর আমরা বিপ্লবী কবি হিসেবে আর সেই রকম কোনো লেখা পাচ্ছি না কেন?
একই ধরনের প্রশ্ন করেছেন কানাডার হ্যামিল্টন থেকে মুনির সৈয়দ। তার প্রশ্নটি শোনার পরেই আমরা উত্তরে আসব।
হ্যালো, আমি মুনির বলছি হ্যামিল্টন অন্টারিও কানাডা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, চরম অনগ্রসমান যুগে যখন নজরুলের মতন কবি জন্ম হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, আজকের যুগে আমরা যখন সেই সমস্ত কর্মকাণ্ডই দেখছি বিশ্বব্যাপী, তখন নজরুলের মতন কবি আমাদের কেন, বা নজরুলের মতো লেখনী আমাদেরকে কেন আবার নতুন করে সোজা হয়ে দাঁড়ানোর জন্য তাগিদ দিচ্ছে না?
অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ, নজরুল যে স্কুল অফ থট সৃষ্টি করে গেছিলেন, সেরকম স্কুল অফ থট আর পরে চলল না কেন? কেন সেরকম কবি আসলেন না? মূলত এই প্রশ্ন এদের দুজনের।
আচ্ছা, প্রথমত সাহিত্য জিনিসটা দেশ কাল নিরপেক্ষ হতে পারে না। নজরুলের কর্মকাণ্ডের যে সময়, এই সময়টা আমরা ভুলব না। নজরুল কার্যত জন্মগ্রহণ করেছেন এবং তিনি প্রয়াত হয়েছেন এমন একটি উপমহাদেশে যা কার্যত নজরুল যতক্ষণ তিনি জ্ঞান হারাননি, যখন তিনি কার্যত বাস্তবের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলেন তার অসুস্থতা বশত, সে পর্যন্ত নজরুল ছিলেন একটি উপনিবেশের ব্যক্তিত্ব। এখানে দাঁড়িয়ে স্বাধীনতা আন্দোলনের যুগে আপনি সুন্দরভাবে বলেছেন শুরুতেই আনিস সাহেব, যে তার কাব্যচর্চা কাল যেটা বা সঙ্গীত রচনার কাল যেটা, সেই সময়টা কিন্তু আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ শাসিত একটি দেশের মানুষ। সেই পটভূমিতে নজরুল যে সুরে যে স্বরে প্রয়োজনের তাগিদে, দেশ এবং জাতির প্রয়োজনের তাগিদে যে সময়ে তিনি যা রচনা করেছিলেন, সেটা সেই সময়ের বিশেষ সামগ্রী। এবং নজরুল খুব সুন্দরভাবে বলেছেন যে, আমি নতুন যুগের স্রষ্টা হতে পারি বা না পারি তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি আমার যুগের কথাটাই বলবো।
আচ্ছা,
নজরুল তার যুগের কথাটাকে সত্যভাবে সুনির্দিষ্টভাবে যথোচিতভাবে প্রকাশ করেছেন, সেইটা পরবর্তীকালে যে সময়, একজন সুকান্তের উল্লেখ করেছেন কলকাতা থেকে যে মহিলা প্রশ্ন করলেন, তো ঠিকই যে এটা যে নজরুলের সময় থেকে ছাপিয়ে যাবার পর উনি সুকান্তের উল্লেখ করেছেন, আমরা সুকান্তকে পেয়েছি, তারপরে কাউকে পাইনি, এটা সত্যি কথা নয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, সমগ্র চল্লিশের দশক ধরে অনেক কবিকে আমরা পেয়েছি, সেই সময় গণনাট্য সংগ্রহ তৈরি হয়েছে, সেই সময় পঞ্চাশের মন্বন্তরের প্রতিঘাতে আমরা দেখেছি আমাদের অবিভক্ত বাংলায় বিভিন্ন জায়গায় প্রতিবাদী সুর ধ্বনিত হতে, এবং আমরা বিশেষ করে একজন কবিকে নিয়ে হয়তো বিতর্ক হয়ে যাবে, কিন্তু আমি খুব নিশ্চিত যে কবি জীবনানন্দ দাস পরবর্তীকালে আরো সূক্ষ্মভাবে কবিতার আরো অন্তর্লীন বিস্তারে আরো গভীর সুরে এরকম কথাই বলেছেন। এখানে প্রসঙ্গত স্মরণ করিয়ে দেওয়া যায়, জীবনানন্দ দাস কিন্তু তার কাব্যচর্চার শুরুতে নজরুলের দ্বারা বিশেষভাবে প্রাণিত হয়েছিলেন।
আচ্ছা,
কাজেই নজরুলের যে বক্তব্য, বলতে পারি তার কবিতার বক্তব্যের যে সারাৎসার, সেটা সূক্ষ্মভাবে জীবনানন্দ একটু গভীরতর ভাবে তাঁর সময়ের
অধ্যাপককে
অনুসরণ
অধ্যাপক জ্যোতির্ময়
প্রকাশ করেছেন।
অধ্যাপক জ্যোতির্ময়
এমন কবি পাইনি তা নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা ওই জীবনানন্দ কবিতাতেই পাব যে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ।
অধ্যাপক
কথাগুলো আমরা শুনেছি, কথাগুলো আমরা অনুধাবন করিনি, আমাদের প্রাত্যহিক জীবন চর্যায় প্রতিফলিত করতে পারিনি, এটি আমার মনে হয়। তা না হলে নজরুল সৃষ্ট যে ধারা তাও রবীন্দ্রনাথের বলাকার
অধ্যাপক ঘোষ, আমাদের আসলে উত্তরটাকে অনেকটা সীমিত রাখতে হচ্ছে দুর্ভাগ্যবশত। শুনতে খুব ভালো লাগছে এবং অত্যন্ত আগ্রহ উদ্দীপক ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, সকলের কাছেই শুনতে ভালো লাগবে, কিন্তু বোধ হয় আমাদের এত বেশি প্রশ্ন যে আমরা ওই সময়ের মধ্যে
এই প্রশ্নের উত্তর এখানেই শেষ করলাম। শুধু বলতে চাই নজরুলের ধারাটি আছে নেই তা নয়।
হ্যাঁ নিশ্চয়ই,
যারা অনুপুঙ্খ মনঃসংযোগ দিয়ে কাব্যপাঠ করতে চাইব আমরা দেখব যে নজরুলের যে প্রতিবাদী চেতনার ধারা সেটা এখনো নির্মূল হয়ে যায়নি বাংলা কবিতার জগৎ থেকে। এটা বাংলাদেশ এবং ভারত সর্বত্রই আমাদের চোখে পড়ে,
সেটাই আশার দিক। এবং আমরা একটু বিরতি নিয়ে আবার অনুষ্ঠানে ফিরে আসছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এরপরে দেখছি টেলিফোন লাইনে একজন আছেন হায়দরাবাদ ভারত থেকে। হ্যালো।
হ্যালো, আমি দেবরানী সিংগুপ্ত বলছি হায়দরাবাদ থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই জানি যে নজরুল ইসলাম যে কোনো রকম হিংসার বিরুদ্ধে ওনার বিভিন্ন রকম কাজ রয়েছে, তো আজকে যখন সারা পৃথিবীতে বিশেষ করে এই উপমহাদেশে চারিদিকে হিংসা ছড়িয়ে পড়ছে, মারামারি হানাহানি, এই পরিস্থিতিতে নজরুল ইসলামের কাজ বা সৃষ্টির উপযোগিতা কতটা?
অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম, নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা এখনকার সময়ে, সেই প্রশ্নটি জিজ্ঞেস করেছেন দেবযানী।
এই প্রসঙ্গে আমি এখানে আসছি, এর আগে একটা কথা যাচ্ছে।
হ্যাঁ নিশ্চয়ই।
নজরুলের আবির্ভাব হচ্ছে না কেন, নজরুলের মতো কবিতা আর হচ্ছে না কেন, সুশান্তের মতো কবিতা আর হচ্ছে না কেন, এই ধরনের মনে হচ্ছে যে আমি একটা প্রশ্ন শুনেছিলাম।
হ্যাঁ,
এটার একটু বলে নেই, আর একজন রবীন্দ্রনাথ কবি হয় না, আর একজন পাবলো পিকাসো কবি হয় না, আর একজন সুকান্ত কবি হয় না, অনুরূপভাবে নাজিম হিকমত কবি হয় না, আর একজন নজরুল হয় না। এখন পরের যে কথাটা আসছে, বর্তমানে প্রাসঙ্গিকতা আমরা বারংবার নজরুলকে পাঠ করি, এই সময়ে আমাদের আমাদের এই এলাকাতে বা এই উপমহাদেশের কথা যখন এলো তখন নজরুলের প্রাসঙ্গিকতা সর্বত্র একটা গোড়ামি উত্থান হয়েছে। আমাদের দেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ যেন নির্বাচিত হয়ে গেল, মানুষের অধিকার সর্বত্র লুণ্ঠিত, বাক স্বাধীনতার উপরে হামলায় 20 দশকের নজরুলকে আমরা এরই প্রতিরোধে দাঁড়াতে দেখি। তার কবিতার বই যেটা ভাঙার গান, তার কবিতার বই যে বিদ্রোহী, তার কবিতার বই জিনগির, একই কথা তিনি যে লিখেছেন বিধান। এই মুহূর্তে নজরুলের প্রাসঙ্গিকতা ওই যে বারবার বলছে 20 দশকে নজরুল, এই 2005-এ এসেও এই একই কারণে নজরুল আরো প্রাসঙ্গিক হয়ে আছে আমাদের
কাছে। ধন্যবাদ অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম। আমরা একটা বিরতি নিয়ে আবার পরবর্তী প্রশ্নে আসছি।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
এবার দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারিয়ামা মুজাহিদ। হ্যালো।
হ্যালো, আমি মারিয়ামা বলছি, আমি ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স স্টুডেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর মানুষের মাঝে হতাশা, নৈরাজ্য, বিশৃঙ্খলতার বিষবাষ্প ছড়িয়ে পড়েছিল। নজরুল তার লেখনীতে এসবের বিরুদ্ধে সাম্য, মৈত্রী এবং এর পাশাপাশি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। আমার প্রশ্ন, নজরুলের লেখনীর প্রভাব সে সময়ে এই উপমহাদেশের জনগণকে কতটা এবং কিভাবে আন্দোলিত করেছিল, এবং সে সময়ের পরিবেশটা নজরুলের লেখনীর জন্য কতটা অনুকূলে ছিল?
মারিয়ামার এই প্রশ্নের পাশাপাশি একই রকমের প্রশ্ন করেছেন হিউস্টন থেকে নিব্রাস পারভিন।
হ্যালো, সালাম আলাইকুম, আমি হিউস্টন থেকে নিব্রাস পারভিন বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নজরুলের অসাম্প্রদায়িক লেখা এবং রাজনৈতিক আদর্শ তখনকার চলমান রাজনীতি ও রাজনীতিবিদদের মধ্যে কোনো প্রভাব ফেলেছিল কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন, প্রেম, বাস্তবতা, সৈনিক জীবন, সংগ্রামী জীবন, কোনটি তার লেখায় বেশি প্রভাব ফেলেছে?
অধ্যাপক জ্যোতির্ময় ঘোষের কাছে যাচ্ছি। প্রথম যে প্রশ্ন দুজনেরই, মারিয়ামার এবং নিব্রাসের, একই রকমের, যে তার সময়ে কতটা প্রভাবিত করেছিল রাজনৈতিক আদর্শে এবং রাজনীতিবিদদের মধ্যে কোন প্রভাব ফেলেছিল কিনা।
অবশ্যই ফেলেছিল। সংক্ষিপ্ততম উত্তর হচ্ছে, নজরুল আকাশ থেকে পড়েননি, ওই সময়ের, ওই যুগের এবং বলাকার রবীন্দ্রনাথের কাঙ্ক্ষিত পুরুষ নজরুল, আমি সেইভাবে নজরুলকে দেখি। তো নজরুল চির যৌবনের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং প্রথম বিশ্বমহাযুদ্ধের শেষে আমরা দেখতে পাই, উনি যখন উনি কলকাতায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন, তখন মুজাফর আহমদ সাহেবের সঙ্গে একটি কক্ষে 1922 সালে 6ই জানুয়ারি বিদ্রোহী কবিতাটা বিজলিতে প্রথম ছাপা হল এবং মাঘ মাসের প্রবাসীতেও তা পুনর্মুদ্রিত হল। বহু পত্র পত্রিকায় বিদ্রোহী কবিতার পুনর্মুদ্রণ প্রমাণ করে সেই সময় বিদ্রোহী কবিতার যে সারাৎসার, যে মূল কথা, যে উৎসাহ, যে প্রেরণা, বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের জন্য যে আহ্বান এবং নতুন যুগের সূচনার জন্য যে অগ্রগামী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি, সে তো সব ছিলই। তাছাড়া ওই আগের প্রশ্ন যেটা ছিল তার সঙ্গে এটা জড়িত, যেখানে বলা হল যে নজরুলের কবিতার প্রাসঙ্গিকতা, নজরুল বিদ্রোহী কবিতার শেষে যা বলছেন তা প্রায় বাংলা ভাষাভাষী সকলেরই কণ্ঠস্থ। তিনি যখন বলছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। নজরুলের কবিতার যেটা এসেন্স, সারাৎসার, তা তো এখনো সম্পূর্ণ প্রাসঙ্গিক করে যাচ্ছে। কেননা উৎপীড়িতের ক্রন্দন রোল আছে, অত্যাচারীর খড়্গ কৃপাণ আছে, সমগ্র বিশ্বব্যাপী আছে,
অধ্যাপক
স্বভাবতই নজরুল আছেন।
হ্যাঁ, অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ
হলেও আছেন।
হ্যাঁ, নিশ্চয়ই।
তার যেটা স্পিরিট, তার কবিতার যেটা মর্মবাণী, সেটা আজও ভাবুক চিন্তাশীল মনকে স্পর্শ করে আলিঙ্গন করে আছে।
হ্যালো অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ, আমরা পরের প্রশ্নের অংশটা নিয়ে অধ্যাপক মুস্তফা নুরুল ইসলামের কাছে যাচ্ছি। প্রশ্নটি ছিল, প্রেম, বাস্তবতা, সৈনিক জীবন, সংগ্রামী জীবন, কোনটি তার লেখায় বেশি প্রভাব ফেলেছে? নিব্রাস পারভীনের প্রশ্ন।
তিনি সময়ের সন্তান, দেশ কালের সন্তান, সুতরাং সমাজ পটভূমিতে নজরুলের যে ভূমিকা, আমি কেন আমার মতো সবাই মনে করেন যে ওই যে কথাটা বলা হয়েছে শিল্পীর কমিটমেন্টটা কোথায়, সে কমিটমেন্টটা হচ্ছে সামাজিক মানুষের কাছে। আর নজরুলের যত রকমের ভূমিকায় থাকুক না, কারণ প্রত্যেকটা ভূমিকা খুবই উজ্জ্বল, সবই সত্য, কিন্তু আমাদের কাছে বিশেষ করে আজকের দিনের পটভূমিতে যেটা বড় হয়ে আসছে সেটা হচ্ছে এই যে সর্বহারার কবি, সাম্যবাদের কবি, অগ্নিবীণার কবি, ভাঙার গানের কবি, যিনি ইন্টারন্যাশনাল সঙ্গীত লিখেছেন সেই কবি, রুদ্রমঙ্গলের লেখক যে কবি, তিনি, তার ভূমিকাটাই আমাদের কাছে বর্তমান পটভূমিতে সবচেয়ে বড় হয়ে আসছে।
নিশ্চয়ই।
এই যে একটু আগে একটা কথা হল, এই যে সেকুলারিজম নিয়ে যে একটা কথা, সাম্প্রদায়িকতা নিয়ে যে একটা কথা, এটা কবে নজরুল লিখেছিলেন সেই বিয়েতে তার রুদ্রমঙ্গলে, একটু মিলিয়ে নেওয়া যাক। মানুষ আজ পশুতে পরিণত হয়েছে, যাদের তাদের চিরন্তন আত্মীয়তা ভুলেছে, পশুর ন্যাজ গজিয়েছে ওদের মাথার উপরে, ওদের সারা মুখে, মনে হল পশুর ন্যাজ খসছে, মানুষের গজাচ্ছে। অতএব হাতিয়ার হিসাবে আজকের নজরুলের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি।
হ্যাঁ, এর পরের প্রশ্নটি করেছেন ঢাকা থেকে আদনান খান। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম। আমি ঢাকা থেকে আদনান বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম, তিনি যেভাবে শুধু বাংলাদেশকে নয় সমগ্র উপমহাদেশের নিষ্পেষিত জনগণকে যেভাবে তার কবিতার মাধ্যমে, তার জীবন লেখনীর মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন, যেভাবে তিনি একটা চেতনার দোয়ার বইয়ে দিয়েছিল, যে সাধারণ মানুষও তখন বুঝতে শিখেছিল যে স্বাধীনতার মূল্য কতটুকু, যা একজন মজুর বা নিষ্পেষিত লোকের পক্ষে বোঝে খুবই কঠিন। তো সেই অনুযায়ী আমাদের কাজী নজরুল ইসলামের মূল্যায়ন কি যথেষ্ট হয়েছে?
এই মূল্যায়ন সংক্রান্ত জবাবের আগে আমরা একটা সংক্ষিপ্ত বিরতি দিচ্ছি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
নজরুলের যথার্থ মূল্যায়ন হয়েছে কিনা? অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম,
মূল্যায়ন শব্দটা তো একটু ভেগ শব্দ। আমরা তো দেখেছি যে হ্যাঁ, নজরুল সমকালে, ওই যে বললাম আসার সঙ্গে সঙ্গে তো রবীন্দ্রনাথের সেই টেলিগ্রাম আওয়ার লিটারেচার ক্লেইন সিউ, সুতরাং মূল্যায়নের অপেক্ষা আর রাখে না। আমাদের আমলে মূল্যায়নটা কতটা, আমাদের আমলে মূল্যায়নটা যেটা আমরা চল্লিশের দশকে, পঞ্চাশের দশকে, ষাটের দশকে নজরুলকে বরাবর আমরা পেয়েছি আমাদের মুক্তি সংগ্রামের, এমনকি ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে সংস্কৃতি আন্দোলন পর্যন্ত সমস্ত কিছুতে নজরুলকে ধ্বজাধারী হিসেবে আমরা সামনে পেয়েছি। প্রতীকী নজরুল আমাদের সকল প্রেরণার উৎস। এখন মূল্যায়ন বলতে আমি কেতাবী মূল্যায়নে যাচ্ছি না, সে কবে যে ইয়ে প্রফুল্ল আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বলেছিলেন, ঝুলার আসনে বসিয়া মাটির মানুষের গান গাইয়াছো তুমি, এটা বলেছিলেন তিনি ১৯২৯ সালে। বর্তমানেও আমার মনে হয় যে মাটির মানুষের গান গাইয়াছো তুমি এবং মাটির মানুষ আমরা শ্রবণ করিতেছি। তা না হলে দিনে দিনে প্রতি বছরে কি করে নজরুল জয়ন্তী সর্বত্র ছড়িয়ে পড়ছে, এটা কি বাইরের একটা আনুষ্ঠানিকতা, না আমার ভেতর থেকে হৃদয় থেকে একটা তাগিদ আসছে? এই যে আজকে ভয়েস অফ আমেরিকা থেকে নজরুল জয়ন্তী হচ্ছে, এটা তো আজ থেকে ২০ বছর আগে কি ২৫ বছর আগে তো ভাবনা চিন্তাও করতে পারতাম না। নজরুলের বাণী তাহলে কোথায় গিয়ে পৌঁছচ্ছে? এবং যেহেতু এটা ইলেকট্রনিক মাধ্যম, এটা সর্বত্র গিয়ে পৌঁছচ্ছে বলে অবশ্যই আমরা বিশ্বাস করি। সুতরাং ওই কেতাবী মূল্যায়ন বাদ দিই, আমাদের মনের মানুষ বা নিজের মানুষ, আমাদের সবার সামনে যিনি ধ্বজা ধারণ করে আছেন, মানুষের জয়গান যিনি করছেন, আমাদের কাছে তার মূল্যায়ন অবশ্যই হয়েছে।
এরপরের প্রশ্নটি করেছেন ঢাকা থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং নানানভাবে তার পরিচয় তিনি অধ্যাপনা করেন, সঙ্গীতশিল্পী নাশিদ কামাল। হ্যালো।
হ্যালো, আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশে আমরা প্রায় ৪০০০ গানের স্বরলিপি করেছি নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে, এখনো অনেক গান আছে যেগুলো অনাবিষ্কৃত এবং এগুলো সব ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তো আমাদের দুই সরকারের কোলাবোরেশনের মধ্যে দিয়ে আমরা নজরুলকে আরো যথাযথভাবে আবিষ্কার করতে পারি কিনা, এটা সম্পর্কে আমার প্রশ্ন।
অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সহযোগিতার মাধ্যমে গানের স্বরলিপিগুলোকে একত্রিত করা যায় কিনা?
হ্যাঁ, আমি জানি আমাদের কলকাতার যে ডেপুটি হাইকমিশনের অফিস আছে বাংলাদেশ সরকারের, সেখানে এইরকম বাংলাদেশের সঙ্গীতজ্ঞ যারা নজরুল গীতি বিশেষজ্ঞ, তারা মাঝে মধ্যে আসেন এখানে, বসেন, আলোচনা করেন। আমার ধারণা এটা আমরা পারি, আমার ধারণা এটা খানিকটা কাজে কাজ চলছে, এবং আমার স্থির বিশ্বাস আমরা এই ব্যাপারটা সম্পূর্ণ করে উঠতে পারব। উভয় দেশে নজরুল অনুরাগীর, নজরুল সঙ্গীত অনুরাগীর কোনো অভাব নেই, এবং এই প্রচেষ্টা কিন্তু আমাদের এখানে বাংলাদেশে অত্যন্ত সুখ্যাত ছিলেন সদ্য প্রয়াত কল্পতরু সেনগুপ্ত মহাশয় এবং এখানকার যারা আরো অনেকে আছেন, আর ওখান থেকেও কয়েকজন এসেছিলেন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, কথা হয়েছিল। এই প্রচেষ্টা বলবৎ আছে বলে এখনো আমার ধারণা।
আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে আবার অনুষ্ঠানে ফিরে আসছি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা bangla@voanews.com।
এরপরের প্রশ্নটি করেছেন ঢাকা থেকে আরেকজন সঙ্গীতশিল্পী, তিনিও নজরুল গীতি চর্চা করে থাকেন, বুলবুল মহালানবিশ। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে বুলবুল মহালানবিশ বলছি। আমি নজরুল সঙ্গীত গাই, নজরুলের উপর একটু চর্চা করি। তো আমি একটা প্রশ্ন করতে চাই এই নজরুলের বিষয়ে। নজরুলের জীবনের দর্শনের মূল কথাই হল বিশ্ব মানবতাবাদ। আমার প্রশ্ন, যে আমরা বাংলাদেশের মানুষরা তাকে জাতীয় কবির সম্মান দিয়েছি বা তাকে জাতীয় কবির মর্যাদায় প্রতিষ্ঠিত করে নিজেরাই সম্মানিত হয়েছি। আমাদের আজকের বাংলাদেশের যে চালচিত্র, যেখানে মানবতা প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে, সব ধরনের সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন অত্যাচার হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের প্রিয় কবিকে আদৌ কোন সম্মান কি আমরা দেখাতে পারছি?
অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম,
প্রশ্নটা হচ্ছে প্রিয় কবিকে আমরা সম্মান দেখাতে পাচ্ছি কি না। এ দায়িত্ব তো আমাদের প্রত্যেকের, আমাদের নিজেদের। এ দায়িত্ব আমি মনে করি আমারও নিজের, অবশ্যই আমার নিজের। তদর্থে বুলবুল মহানবীশ যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, ওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এবং এর বিরুদ্ধে নজরুল তার সারা জীবন তিনি লড়াই করে গেছেন। আমি একটি উদ্ধৃতি একটু আগেই রুদ্রমঙ্গল থেকে যেটা পাঠ করলাম, এবং তার এমনও লেখা আছে মন্দির ও মসজিদ, এতে হিন্দু মুসলমানের এ ধরনের লেখা তার প্রচুর আছে। আমরা বর্তমানে যে অবস্থাটা, সেখানে তদর্থে জাতীয় কবির প্রতি আশঙ্কা হয় যে শ্রদ্ধা বোধ হয় আমরা দেখাতে পারছি না। এটা যে বরাবরই যে তার প্রতি দেখানো হয়েছে তাও না। নজরুলকে যখন বরণ করে নেওয়া হয়েছে তার আসার পরপরই, তখন তার বিরুদ্ধে কিন্তু তার ফতোয়াও জারি করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল লোকটা মুসলমান না শয়তান। এটা 1924 সালের দিকটার কথা। তাকে বলা হতো, মানে ছাপার হরফে আছে, ইবলিস নমরুদ খোদাদ্রোহী বুনো বর্বর, এবং তার বিরুদ্ধে শূলদণ্ডের বিধান দেওয়া হয়েছিল, এটা ছিল ফতোয়া। আবার শনিবারের চিঠির সজনীকান্ত তিনি লিখছেন, নজরুলকে টার্গেট করিয়াই আমরা শনিবারের চিঠি বাহির করিয়াছিলাম। গাজী আব্বাস বিটকেল নামে, কেবল রাম গাজনদার নামে নজরুলের বিরুদ্ধে বহু হামলা হয়েছে। অতএব আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যুগে যুগে যারা এ ধরনের মহৎ শিল্পী তারা গঞ্জিত হয়ে থাকেনি এবং তারা নিহতও হন। যারা মানুষের কল্যাণের জন্য এসছেন তাদেরকে হত্যাও করা হয়েছে, বহু উদাহরণ এটা আছে। এখন বর্তমানে যে অবস্থাতে বুলবুল মহানবীশ যে কথাটি তুলল, সরাসরি উত্তর যদি দিতে হয় তাহলে আমার মনে হয় যে না, আমরা এখানটায় ব্যর্থ, আমরা পারি নাই সেটা। সুতরাং নজরুলকে ওই জন্যই ওই কথাটি আমি এনেছি, বা আমি বিশ্বাস করি নজরুলের রিজারেকশনের নিতান্ত প্রয়োজন। যারা সচেতন তারা এই পথে অগ্রসর হবেন বলে আমি বিশ্বাস করি।
একই ধরনের প্রশ্ন এসছে নজরুলের এই যে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত, তিনটে প্রশ্ন এসছে। আমরা তিনটে প্রশ্ন একসঙ্গে শোনার পরে, একটার পর একটা, তারপরে আমরা উত্তর নিতে যাব বিশিষ্ট অতিথিদের কাছে। প্রথমে প্রশ্ন করছেন নর্থ ক্যারোলাইনা থেকে লোপা তাসনিম।
হ্যালো, আমি লোপা তাসনিম নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। আজকাল অনেকেই দেখি নজরুলকে একজন ইসলামী কবি, মুসলমানদের কবি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, অথচ নজরুল একদিকে যেমন লিখেছেন মদিনাবাসী প্রেমিক ধরো হাত ধরো, আবার অন্যদিকে লিখেছেন হৃদি পদ্মে চরণ রেখো বাঁকা ঘন শ্যাম, লিখেছেন শ্যামা সঙ্গীত, আবার অবিশ্বাসীদের মতো লিখেছেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। তো নজরুল অনুরাগীরা যারা নজরুলকে আজকে ইসলামী কবি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন তাদেরকে আপনি কি বলবেন?
এবং একই ধরনের প্রশ্ন করেছেন ঢাকা।
আমি মনির হোসেন ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সকল কাজের মূল লক্ষ্য ছিল মানবতাবাদ প্রতিষ্ঠা করা, বিশেষ করে একটি দুঃসময়ে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি রক্ষা করা। তবে তার সাহিত্যকর্মের একটি অংশ জুড়ে রয়েছে ইসলাম ধর্ম, সেখানেও তিনি ধর্মের লৌকিক চর্চার চেয়ে মর্মবাণী প্রচারের চেষ্টা করেছেন। বর্তমানে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ কাজী নজরুলকে বাঙালি মুসলিম জাগরণের প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীরাও নজরুল সম্পর্কে কম উৎসাহ দেখান, এ কারণেই বিশেষ শ্রেণীটির এই প্রচার দিন দিন শক্তিশালী হচ্ছে। কাজী নজরুলকে শুধু মুসলিম জাগরণের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠার এই চেষ্টা আমাদের সমাজের ধর্মনিরপেক্ষ চরিত্রে কোন নেতিবাচক প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন কিনা?
এবং একই ধরনের প্রশ্ন এসছে ঢাকা থেকে শ্যামলীর কাছ থেকে। হ্যালো,
আমার প্রশ্ন হল, কবি নজরুল ছিলেন একজন প্রেমের কবি, পেন থেকে তার বিদ্রোহ। তিনি আবার ধর্ম নিরপেক্ষ কবি ছিলেন। যেমন ওনার একটা কবিতা আছে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কান্দারি বল, দুদিছে মানুষ সন্তান মোর মার। তাহলে এই লাইনগুলো থেকে এটাই স্পষ্ট যে উনি একজন ধর্ম নিরপেক্ষ কবি ছিলেন। কিন্তু তাকে আবার কাফেরও বলা হয়, কিন্তু উনি তো ইসলাম নিয়ে যথেষ্ট গান ও কবিতা লিখেছেন। তাহলে মানে এই যে একটা মানে অপবাদ, এটা কিভাবে ঘুচানো যায়, এটাই আমার একটা প্রশ্ন।
অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম,
আমি কি আসামের কাঠগড়ে দাঁড়িয়ে গেলাম?
না, তিনটে প্রশ্নই। আমরা অধ্যাপক ঘোষের কাছেও যাচ্ছি একটু পরে, আপনি বলুন
না। নজরুলকে নিয়ে এত বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না, কারণ তিনি সরল বাক্যে সব কথাই বলে গেছেন প্রথম থেকেই। তার ভেতরে কোন রকমের যে একটা জটিলতা ছিল বা আবিষ্কার করতে হয়, আবিষ্কার করার কিছুই নাই। এখন কেউ যদি প্রয়োজনে, যেমন নজরুল একই সঙ্গে শ্যামা সঙ্গীত লিখছেন এবং পাশাপাশি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ইসলামের ওই সওদা নিয়ে এলো নবীন সওদাগর, এই ধরনের কবিতা লিখছেন, সবগুলো কবিতাই খুব আন্তরিকভাবে লিখেছেন। আমরা এখন যে যার বিশ্বাস মতো সেটাকে অনুসরণ করছি। এখন এটা নির্ভর করছে আমাদের নিজেদের উপরে, কবিতাটার ঊর্ধ্বে। কারণ যে যে লোক সেই সেই আমলে বলে, যেমন কিনা একটা কথা তার আছে যে অবতার পয়গম্বর কেউ বলেননি আমি হিন্দুর জন্য এসছি, আমি মুসলমানের জন্য এসছি, আমি খ্রিস্টানের জন্য এসছি। তারা বলেছেন আমরা মানুষের জন্য এসছি, আলোর মতো সকলের জন্য। নজরুলকেও আমরা সেইভাবেই দেখতে চাই যে নজরুল মানুষের জন্য এসেছেন।
অধ্যাপক অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ, এই এই প্রশ্ন, এই যে নজরুলকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে একটা প্রচেষ্টা, সে সম্পর্কে আপনি কি মনে করেন?
আমার মনে হয় আমি দু তিন মিনিট মাত্র সময় নেব, মানে এই আমার এই উত্তরটা বলতে।
আমি আমি তাহলে আপনার হ্যালো হ্যালো আমি এই উত্তরটা আপনার কাছ এই উত্তরটা আপনার কাছ থেকে নেওয়ার আগে একটা সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি।
আচ্ছা,
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ বলুন, কিন্তু একটু সংক্ষেপে বলুন, কারণ আমাদের আরো প্রশ্ন আছে। বলুন।
আগে আমি শুধু বলতে চাই, আমরা নজরুলের কয়েকটি কবিতা বা কয়েকটি গদ্যাংশ দিয়ে বুঝব হয়তো সম্পূর্ণতা নয়। রবীন্দ্রনাথের মানে আমরা জানি যে কাজী নজরুল ইসলামের ব্যথার দান এবং হেনা এরকম কয়েকটি গল্প যেমন আমরা ভুলতে পারি না, আমরা ওর কয়েকটি উপন্যাস ভুলতে পারি না, এবং আমরা ওর কয়েকটি পত্রিকার সম্পাদনা এবং সম্পাদকীয় নিবন্ধগুলি যদি পড়ি এবং বিভিন্ন জায়গায় ছাত্র সমাবেশে যুব সমাবেশে উনি যে বক্তৃতাগুলি করেছিলেন, আমি বলতে চাই নজরুলকে যদি সমগ্রত কেউ একটু দেখার চেষ্টা করেন তাহলে নজরুল সম্পর্কে কোন সংশয়ের অবকাশ থাকে না, কোন দ্বিধা থাকে না, কোন প্রশ্ন থাকে না। আর একটা কথা, আমরা ওর গানের কথা উঠেছে সেটা পরিসংখ্যানগত, কিন্তু আমরা যদি নজরুলের গানের কথা একটুও সচেতনভাবে মনে রাখি তাহলে দেখব ওই প্রেম বাস্তবতা বিদ্রোহের কথা একজন তুলেছিলেন এবং তার সম্পাদনা কর্ম এবং তার গল্প এবং উপন্যাস, আমরা সবটা জড়িয়ে যদি নজরুল মূল্যায়নে কিছুক্ষণের জন্য প্রবৃত্ত হই, আমরা বুঝতে পারব যে নজরুল আমাদের কাছে একটা সমগ্রতা। আমি বলেছি পছন্দ হোক না হোক, আমি এই কথাটা আবার বলব যে বাংলা ভাষা ও সাহিত্যে রবীন্দ্রনাথের পরে নজরুল প্রতিভাই প্রায় সর্বত্রগামী না হলেও বিচিত্র পথগামী হয়েছে।
অধ্যাপক ঘোষ,
সর্বত্র ইতিবাচক,
আমাদের আরো
আমার কোন সংশয় নেই।
আমাদের আরো কয়েকজন শ্রোতা অপেক্ষা করছেন, আমি দেখতে পাচ্ছি কলকাতা থেকে একজন শ্রোতা আছেন, নাঈমুল হক। হ্যালো নাঈমুল হক,
হ্যাঁ
আপনার প্রশ্ন। হ্যালো 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 নাঈমুল হক,
হ্যালো
আপনার প্রশ্ন করুন।
বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তিনি যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন এই বিষয়টা আমাদের সামনে আরেকটু পরিষ্কার করে আসা উচিত। তার যে সাম্প্রদায়িকতাবিহীন একটা যে সাম্য চিন্তা, এই চিন্তার আলোকে কিছু কথা আমরা শুনতে
আমার মনে হয় এই কথাটি আমরা একটু আগেই আলোচনা করেছি। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে যে কবি কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন। আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি এবং সেটি করেছেন মিনেসোটা থেকে মাজহারুল ইসলাম। হ্যালো
হ্যালো, আমার নাম মাজহারুল ইসলাম, আমি যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে বলছি। আমরা জানি যে নজরুলের বিদ্রোহ, প্রথা বিরোধিতা, বিপ্লব চেতনা ইত্যাদি নিয়ে বিস্তর আলোচনা হয়ে থাকে। অথচ নজরুলের অন্যান্য বৈশিষ্ট্যগুলি যেমন ধরুন আধুনিকতা, বিজ্ঞান মনস্কতা, বিশ্ববিখ্যাত, সর্বজনীনতা ইত্যাদির বিষয় নিয়ে খুব বেশি আলাপচারিতা শোনা যায় না। প্রশ্ন হল, নজরুলের এই সকল বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে কোন বইপত্র রয়েছে কিনা? যদি না থাকে তবে নজরুল একাডেমি কিংবা বাংলা একাডেমি কি এমন কোন উদ্যোগের কথা ভাবছে?
অধ্যাপক মুস্তাফানুল ইসলামের কাছে যাচ্ছি।
প্রশ্নটা আরেকবার শুনি।
প্রশ্নটা ছিল আসলে যে তার যে বিদ্রোহী সত্তা এবং তার মানবতাবাদ, এই সম্পর্কে যত বেশি বলা হয় কিন্তু অন্যান্য দিকগুলো যেমন তার বিজ্ঞান মনস্কতা, তার বিশ্ববিখ্যাত এইসব বিষয়ে তেমনভাবে বলা হয় না। তো এই বিষয় নিয়ে কি কোনো কাজ হচ্ছে বাংলাদেশে, বাংলা একাডেমি কিংবা নজরুল একাডেমি কিছু করছে?
না, ওই পদার্থে নজরুলকে নিয়ে সাধারণত যে ধরনের কাজ আমরা করে থাকি বা যেসব ধরনের কাজের সঙ্গে আমরা পরিচিত, তুলনামূলকভাবে এদিকটা নিয়ে তেমন কাজ হয় নাই। একটু একটু হয়তো বা কেউ করছেন, আমার তেমন জানা নেই। তবে একটা কথা হচ্ছে এই, যখন কোন শিল্পী বা নজরুলতুল্য কোন শিল্পী যখন একটা জাতির প্রতীকে পরিণত হয়ে যান, তখন সময় এবং জাতি কি চায় সেটার উপর নির্ভর করেই কিন্তু তিনি চিহ্নিত হয়ে থাকেন। রবীন্দ্রনাথকে যেমন আমরা যে যতগুলো জায়গাতেই জানি, এরপরেও রবীন্দ্রনাথের যে শব্দতত্ত্ব আছে বা রবীন্দ্রনাথ যে বিজ্ঞান রহস্য নিয়েও কাজ করেছেন, কজন আমরা সেসব খবর
রাখি?
তার গান নিয়ে
অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম এবং অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ, আমি অত্যন্ত দুঃখিত যে মাঝখানেই আমাদের শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা প্রায় সময়ের প্রান্ত পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের অন্য একটি অনুষ্ঠানও আছে, খবর আছে বস্তুতপক্ষে। তো আপনাদেরকে দুজনকেই আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আরও আমাদের দু একজন পাঠককে, যেমন হীরক কর প্রশ্ন পাঠিয়েছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ।